This track was downloaded from FusionBD.com.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শারমিন। প্রতিবারের মতন এবারও রয়েছে দুটো গল্প। প্রথম গল্প পড়ে শোনাবে সেতু। প্রথম গল্পের নাম বলছি এখন। প্রথম গল্পের নাম ভুতুরে কাণ্ড। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনব, পড়ে শোনাবে সেতু, তারপরে ফিরে আসব দ্বিতীয় পর্ব শেষ করে। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন
ABC Radio 89.2 FM.
যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনক ভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভুতুরে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুরে কাণ্ডই বলে। আমাদের পরিবারে এমনই এক ভুতুরে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। তিন মামা, বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন, মাসে একবার বাড়িতে আসতেন। তিনি মেঝ মামাকে তারই অফিসে চাকরি করে দেবার কথা বলেছিলেন, কিন্তু মেঝ মামা রাজি নন। ছেলেবেলা থেকে মেঝ মামা একটু ভিন্ন প্রকৃতির, সব ব্যাপারেই বেপরোয়া। তিনি বলেছিলেন,
চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না, আমি স্বাধীন ব্যবসা করব।
তো মেজমামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন। পাঁচ মাইল দূরে মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা, পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকাই হাতে থাকত। ছোট মামা কিছু করত না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত, কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত, তবে বেশি দিন নয়। হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত। এক নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেঝ মামাকে নিয়েই। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখে দেখা ঘটনা। মেঝ মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন, খুব ভোরে, তখন ভালো করে আলো দেখা যেত না, রাস্তার অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলে সরু একটা রেখা, বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন, বোঝা যাচ্ছে যে একটু পরেই ঝড়জল শুরু হয়ে যাবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি, উঠে মেঝ মামার যাওয়ার তোড়জোড় দেখছি। দিদিমা বললেন,
ওরে আজ এই আবহাওয়ায় না বেরোলে হয় না, আকাশের অবস্থা ভালো না, এখনই তো জোর তুফান উঠবে।
ঝড়কে দিদিমা তুফান বলতেন। মেঝ মামা হাসলেন,
তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরেই যাওয়া যাবে না, আমার কাছে বর্ষাতে রয়েছে, কোনো অসুবিধা হবে না।
মেঝ মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, বাতাসও বেশ জোর। আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল, চারিদিক অন্ধকার, বাজের শব্দে কান পাতা দায়, সেই সঙ্গে তুমুল বর্ষণ, এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়লো, কি বাড়ির চালা উড়ে গেল, ধসে পড়ল মাটির দেয়াল। দিদিমার কথাই ঠিক, তুফানি বটে। আমি জানালার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন, বসে আক্ষেপ করতে লাগলেন, এই দুর্যোগে বাড়ির কুকুর বিড়াল বাইরে বের হয় না, আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হল, সত্যি চিন্তার কথা। এই ঝড় জলে বর্ষাতি আর মেঝ মামাকে কতটুকুই বাঁচাতে পারবে, হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয়, মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই তো হল। সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন, মেঝ মামার নাম করে অঝরে কান্না। মেঝ মামা ফিরলেন রাত আটটা নাগাদ, সাইকেল নেই, হেঁটে এসেছেন, হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতের খোঁজ নেই। দিদিমা মেঝ মামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না, শুধু কি জাপটে ধরা, ভেউ ভেউ করে কান্না। মেঝ মামা বিরক্ত হয়ে বললেন,
আহ ছাড় তো, জাপটা জাপটি আমার একদম ভালো লাগে না, আমি মরছি নিজের জ্বালায়।
আমি জিজ্ঞাসা করলাম, মেঝ মামা তোমার সাইকেল?
আরে ওটা বট গাছ চাপা পড়ে একেবারে খন্ড বিখণ্ড হয়ে আছে।
বট গাছ চাপা?
হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল, বট গাছের ডাল মর মর করে ভেঙে পড়লো আমার উপর, সাইকেল জোরবার, আমি ছিটকে পড়লাম মাটির উপর। এই এই দেখ না।
মেঝো মামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেঝো মামা কেমন বদলে গেলেন, মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটতেন, রাত্রে বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন কিন্তু মেঝো মামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমিও শুতাম মেঝো মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেঝো মামার ডাকে ঘুম ভেঙে গেল।
এই ওঠ, এক কাপ চা খাওয়াতে পারবি?
ঘরে কোণে স্টোভ ছিল, আগে আগে ভোরে বের হবার সময় মেঝো মামা নিজে চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম,
তুমি নিজে করে খাও না মামা।
মেঝো মামা যেন ভয় পেয়ে গেলেন,
না না না, আমি আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে।
ভয় করে কথাটা মেঝো মামার মুখে নতুন শুনলাম। মেঝো মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেঝো মামা যেন কুকড়ে গেছেন, কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না, কেউ ডাকতেলে বলে দেন
বল আমি বাড়িতে নেই।
আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকের রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল, ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আর এক রাতে এমন এক ঘটনা ঘটল, তাতে একটু ভয় পেলাম। কদিন ঘুমট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছে, কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম, জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই। মেঝো মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ একটু ঘর বোকায়, মেঝো মামা আবার সবচেয়ে বেটে। সেই মেঝো মামাকে দেখলাম, বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে, দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য। খাট থেকে নেমে পালানোর চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল, মেঝো মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম যে ঘুম চোখে নিশ্চয় ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি আবার। এ কথা কাউকেই বলিনি কখনো, জানি বিশ্বাস করবে না, কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেঝো মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন, কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেঝো মামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল আমার। মেঝো মামার রোয়াকে বসে আছেন জানালার দিকে পিছন ফিরে, একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি, সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেঝো মামা বসে বসে হাত বাড়ালেন, কি বিরাট হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেঝো মামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন, পাখিদের পালানো বন্ধ। আমি বুকের উপর হাত চেপেও দুব দুব শব্দ বন্ধ করতে পারলাম না, মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব আমি। কোন রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেঝো মামা খাটে শুয়ে অঘরে ঘুমাচ্ছেন, আশ্চর্য কাণ্ড, দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে মেঝো মামা যখন ড্রোয়াকে বসে, তখন লক্ষ্য করেছি যে দরজায় ছিটকিনি। তাহলে মেঝো মামা ঘরে গেলেন কি করে, বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যে বা ঢুকলেন কি করে? ঠিক করে ফেললাম, আর মামার বাড়ি নয়, কোন একটা উছিলায় বাড়ি পালাবই। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল, ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল, আমি বসে বসে দেখছিলাম, মেঝো মামাও বসেছিলেন, বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি, একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাত ঠুকরে রক্ত বের করে দিল একেবারে। আমি তো তখন দেখছিলামই, আরো একটা জিনিস লক্ষ্য করছিলাম, উঠোনে মেঝো মামার ছায়া পড়েছে কিনা আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের উপর মেঝো মামার রীতি মতো ছায়া পড়েছে আর তার পায়ের আঙুলগুলো একেবারেই স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিধ ঘটে স্বপ্ন দেখেছি। পেট গরম হলে যা হয়, পেট ঠান্ডা করবার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে, এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি আর ওখানে বাবা রোজ পাঁচ পাতা হাতের লেখা আর দশটা অঙ্ক কষাবে। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না, বুঝতে পারলাম যে নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি। মেঝো মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুবই খুশি, তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেঝো মামার চলবে কি করে, একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেঝো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? মেঝো মামা চুল আঁচড়াচ্ছিলেন, ফিরে বললেন, কেন তোর অসুবিধা হচ্ছে কোথায়? মুশকিলে পড়ে গেলাম, সামনে গিয়ে বললাম, না অসুবিধা আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেঝো মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি, দাঁড়া। মেঝো মামা বেরিয়ে পড়লেন, ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক, হ্যাঁ মেঝো মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেঝো মামা হাসলেন, ওই একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়েই হাটে যাচ্ছিল, আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল এই আর কি। দিদিমার আনন্দ আর ধরে না, বটি নিয়ে এসেই মাছ করতে বসলেন, আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাই রঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো আহারের সন্ধানে, সেদিনও সে এসে হাজির। বটির পাশে আশির স্তূপ, বেড়ালটা এগিয়ে এসে আশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল, অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাচটা খাড়া করে সোজা পাঁচিলের উপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন, তিনি বললেন, বেড়ালটার কি হলো বলতো? ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাঁটা ফুটল নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আশো মুখে তোলেনি, খাওয়া তো দূরের কথা, কেবল শুকেই ওই রকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল, এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরা ভেঙে আমাকে খেতে ডাকলেন তখন একটু ইতস্তত করেছিলাম, তারপর মনে সাহস এনে মাছের টুকরা মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম, না কোনো গোলমেলে ব্যাপার তো নেই, দিব্যি সুস্বাদু মাছ, কত অল্পতে আমরা ভয় পেয়ে যাই। বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজারটা কারণ থাকতে পারে, তবে সেদিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না, বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক করে বিশ্বাস করে উঠতে পারছি না, হয়তো আমারই চোখের ভুল কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনা কম, তাছাড়া দিদিমাকে নিজের ছেলে সম্বন্ধে কি করে এসব কথা বলি। তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আর একবার এরকম বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো, এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সবকিছু স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেঝো মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করার চেষ্টা করেছি, কতদিন আর চুপচাপ বসে থাকবো। তারপরেই ঘটল অঘটন। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামার রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতন নিস্পন্দন নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো, যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেঝো মামা পা ঝুলিয়ে বসে আছে। মেঝো মামা মানে মুখটা মেঝো মামার, কিন্তু দেহটা বিরাট, মাথাটা প্রায় গাছের মগ ডালে গিয়ে ঠেকেছে, পা দুটো মাটির অল্প উপরে, কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছেন। একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো। সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন পনেরো কি হয়েছে আমি জানি না, দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিলেন। ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত, এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই বাবা কথাটা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডুটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরা পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক। মেঝুমামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর উপরে মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে, হাজার ডাকেও সাড়া দিতেন না। খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন,
খিদে নেই, শরীর খারাপ।
দিদিমা যে মেঝুমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেঝুমামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। তখন ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা তিনজন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজার ভিতর থেকে ডাবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই না, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল,
কথাটা আগেই তোমার বলা উচিত ছিল, তাহলে আরো আগে ব্যবস্থা নিতে পারতাম আমরা।
কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। বদনপুর এখান থেকে আড়াই মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত, তার খড়মের আওয়াজে ভূত প্রেত থর থর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল, লোকের ডাকে প্রায় ভিন গায়ে চলে যায়, আর দক্ষিণাও এক মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন, হাজার হোক ছেলে তো। ছোট মামা বোঝালো,
বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে।
খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরের ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেঝো মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে যেন ফিরে এলেন, চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন, হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি করছিলেন, আমি পাশে বসেছিলাম। মেঝো মামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন,
ছোনে কোথায় গেছে?
ছোনে ছোট মামার ডাকনাম। আমার বুকের দুবদাব শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হলো অবশ্যই বটির উপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, নিজের কি একটা দরকারে যেন গেছে।
নিজের দরকার না চাই,
মেঝো মামার দাঁত কিরমির করে উত্তর দিলেন,
ভাই তো নয় সত্তর।
আচ্ছা
ঠিক আছে,
কথাগুলো বলেই মেঝো মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। দুহাত পেছনে কেবল মাথা নাড়ছেন, থুথু ফেলছেন বারবার। ব্যাপারটা দেখে দিদিমা আর সাহস পেলেন না, আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেঝো মামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর মেঝো মামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেঝো মামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন, নিজে কিছু খেলেন না, ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাবো কি, তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোন রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এভাবে ভয়ে কুকড়ে থাকলে শীঘ্রই আমি শক্ত অসুখে পড়ে যাব। ছোট মামা ফিরল বেলা আড়াইটে নাগাদ। সাইকেল রিক্সায়, সঙ্গে ভৈরবের আচার। আমি জানালা দিয়ে দেখতে লাগলাম, ভৈরবের পরনে লাল টকটকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, দু হাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুকল, তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ কি গৃহবন্ধন করেছে? ছোট মামা অবাক,
গৃহবন্ধন আবার কি?
কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না।
এ কাজ কে করবে আবার?
যাকে তাড়াতে চাও সেই করবে,
কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়।
ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। বেদাত্মার পক্ষে এইসব কিছু জানতে পারাই সম্ভব, মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়।
তাহলে উপায় কি? এখন
উপায় আছে বই কি, তুমি আগে সাইকেল রিক্সাকে বিদায় কর। ছোট মামা সাইকেল রিক্সাকে ভাড়া মিটিয়ে বিদায় করে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল, তার উপর চারটে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে আর কতগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার উপরে বসে পড়ে বীর বীর করে মন্ত্র পড়তে লাগল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন, তার চোখে তখনও জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার উপর গায়ের কিছু লোক জড়ো হয়ে গিয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। উঠানে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ আর শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হল। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগল, সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগল। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে, ছোট মামা ভৈরবের কাছে, তার ফাই ফরমাস খাটছে। আধ ঘন্টা কিছু হল না, সব নিস্তব্ধ, শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল, হিংটিং ছট করে অদ্ভুত সব ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝলু কি, তখন হঠাৎ শো শো আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণ ভাবে দুলতে লাগলো, গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পেছন থেকে মেঝো মামা এসে হাজির, দুটি চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠছে নাকের পাটা, মুখে একটা মুরকি, বেচারি মরণ যন্ত্রণায় পাখা ঝটপট করছে। মেঝো মামার দু কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেঝো মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠক ঠক করে কাঁপছেন। মেঝো মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল, সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেলল, তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেঝো মামা এগুতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন, বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটাকে ছুড়ে দিল তার দিকে, মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে।
কে তুই?
ভৈরব চেঁচিয়ে উঠল।
আমি দয়াল বাড়ুজ্জে,
মেঝো মামা আরো জোরে চিৎকার করে বললেন।
না, তুই তো দয়াল নস, ঠিক করে বল কে তুই?
দয়াল বাড়ুজ্জে মেঝো মামার নাম, ডাক নাম টোনা।
বলবো না,
মেঝো মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল।
বলবি না? আচ্ছা দেখি বলিস কিনা তুই।
ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের উপর মারতে লাগলো, সঙ্গে সঙ্গে মেঝো মামা আর্তনাদ করে উঠলেন, মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে।
বলছি 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 আর মারিস না।
মেঝো মামা গাছতলায় বসে পড়লেন।
বল,
ভৈরব ঝাঁটা আছড়ানোর শব্দ করল।
আমি মহিন্দর ডোম।
ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো।
চেনেন আপনারা মহিন্দর ডোমকে?
দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো দেখিনি, বাবার কাছে শুনেছি যে মহিন্দর পুজোর সময় ঢাক বাজাত, বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পেছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেঝো মামা আর বলবো না, মহিন্দরই বলি। মহিন্দর চুপচাপ সব শুনল, দিদিমার কথা শেষ হতে বলল,
মা ঠাকুরুন ঠিক বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি, শিবের গোষ্ঠীর খার মোটকে পকারে ফেলে দিয়েছি, ওর বংশে বাতি দিতে আর কেউ নেই।
তুই দয়ালের দেহে এলে কি করে?
সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর, দয়াল খতম, তার সাইকেল চিড়ে চ্যাপটা। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না, অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, সুর সুর করে ঢুকে পড়লাম।
এই দেহ তোকে ছাড়তে হবে,
ভৈরব বলল। মাথা খারাপ, আমি ছাড়ব না।
তবে রে,
আবার ঘটের উপর ঝাঁটার আছড়া নেই, মাটির উপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাঁচাতে লাগলো। একটু পরে বলল,
হ্যাঁ হ্যাঁ যাব, আমি যাব।
তুই যে গেছিস কি করে বুঝতে পারবো?
কি করতে হবে বলো।
ভৈরব এদিক ওদিক দেখল, উঠানের এক পাশে মোর্চে ধরা একটা বর্গা পড়েছিল, সেই দিকে আঙুল দেখে ভৈরব বলল,
ওটাকে দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে তোকে। আর একটা কথা
বলো। বলো আর একটা কথা কি?
গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে তোকে।
ঠিক আছে, কাশুন্দিপুরের শ্মশানে আস্তানা গাড়ব, এদিকে আর আসবো না।
যা তবে।
লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জনাচারেক লোক দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিয়ে গেল। আবার সেই ঝড়ো হাওয়া, গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেছো মামার প্রাণহীন দেহটা গাব গাছতলায় পড়ে আছে, দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল,
এখন দেহটা সৎকারের ব্যবস্থা করো, অনেকদিনের বাসি মরা।
দুম করে একটা শব্দ হল, দিদিমা অজ্ঞান হয়ে রুয়াকের উপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা, দিদিমা কবে মারা গেছেন মামারাও কেউ বেঁচে নেই, মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না, আমারও বেশ বয়স হয়েছে, খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সবকিছু অস্বীকারই বা করে কি করে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল ভূতুরে কাণ্ড, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় এবং পরে শুনিয়েছে সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত। আসুন তাহলে আজকের কাহিনীর প্রথম অংশ শুনছি, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে কুয়াশা, সাথে আছে শারমিন।
এবিসি রেডিও 89.2 FM।
ছাদে কাপড় আনতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ছাদে ঘুরঘুর করবার স্বভাব নম্রতা, এই স্বভাব একদম ছোটবেলা থেকে। উত্তরা যে বাড়িতে নম্রতা থাকে সেখানেই তার বেড়ে ওঠা। শুধু তার বেড়ে ওঠা বললেও ভুল হচ্ছে, কারণ তার বড় বোন রাফসানার বেড়ে ওঠাও তো এইখানেই। রাফসানার সাথে নম্রতার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। বয়সের পার্থক্য অল্প হওয়াতে দুজনের সম্পর্কই একদিক থেকে ভালো, আবার অন্যদিক থেকে খারাপ। কোনো কিছু নিয়ে খুনসুটি যেমন লেগে থাকে, ঠিক তেমনি একজনের প্রতি আরেকজনের টানও অনেক বেশি। রাফসানা এবং নম্রতার বাবা মারা যাওয়ার পর তার মা এবং 2 বোন, এ নিয়েই তাদের সংসার। যেহেতু বাড়িটি নিজের, তাই বাড়ি ভাড়ার টাকা দিয়ে যা আসে তাতেই চলে যায়। আজকেও বেশ কিছুক্ষণ হয়েছে নম্রতা ছাদে গিয়েছে, কিন্তু এখনো নামছে না। ছাদে গেলে কি যে হয় এই মেয়েটার, কোনো ভাবেই নিচে নামতে চায় না। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে, কিন্তু এখনো এমন ভাবে চলে যেন স্কুলে সেই বাচ্চাই রয়ে গেছে। বিরক্ত হয়ে রাফসানা নিজেই ছাদে চলে আসলো। ছাদের একদম কোনায় দাঁড়িয়ে আছে নম্রতা। অদ্ভুত কোনো কারণে এই বাড়ির ছাদে রেলিং দেয়া হয়নি। রাফসানা এবং নম্রতা ছাড়া এই ছাদে কেউ আসে না, সেটাও একটা কারণ হতে পারে। যেহেতু কেউ আসেই না, সুতরাং রেলিং দিলেই কি আর না দিলেই বাকি। ভাড়াটিয়ারা তাদের ফ্ল্যাটের বারান্দাতে কাপড় শুকায়, তাই রেলিং নিয়ে কোনো অভিযোগ কারণ নেই। এই বাড়ির ছাদের রেলিং নিয়ে এত কথা কেন বলা হলো, সেটা যথাসময়ে আপনাদের জানানো হবে। এখন বরং রাফসানার কাছে ফিরে যাওয়া যাক। রাফসানা ছাদে এসেই নম্রতাকে জোরে একটা ধমক দিল।
তোর কি সমস্যা, ছাদে আসলে এরকম লেগে থাকিস কেন? দেখো আপু, ওই পাশের ছাদ কি সুন্দর করে সাজাচ্ছে। ওই পাশের ছাদ দেখতে গিয়ে যদি এই পাশের ছাদ থেকে পড়ে যাস তাহলে কি হবে? পড়ব না আপু, এত সহজে পড়ে যাওয়ার মতো মানুষ আমি না। হয়েছে, এখন চল নিচে যাই। চা খেতে ইচ্ছে করছে, খাওয়াবি আপু? নিচে চল, নিচে গিয়ে খাচ্ছি। তোরা না কিছুই বুঝিস না, চা খাওয়ার আসল মজা হচ্ছে ছাদে বসে। এইটা যে কোপে বুঝবি তোরা? আমার না বুঝলেও চলবে, চল এখন নিচে যাই।
নিচে নেমেই দুজন চা খেতে বসল। রাফসানা এবং নম্রতার মা আসমা রহমান বেশ সাংসারিক মহিলা। স্বামী মারা যাওয়ার পর থেকে পুরো সংসারের হাল নিজে একাই ধরে রেখেছেন। মেয়েদের লেখাপড়া করাচ্ছেন, আবার রান্না থেকে শুরু করে সবকিছুর খেয়ালও রাখছেন। চা দিতে দিতে উনি নম্রতার দিকে তাকিয়ে বললেন,
নম্রতা, ছাদে তোরা তো কি রে?
ছাদই তো একটা জায়গা মা যেখানে আমার যেতে ভালো লাগে। এটা নিয়েও যদি তোমাদের এত সমস্যা থাকে তাহলে আমি যাবোটা কোথায়?
ছাদে যেতে তো সমস্যা নেই, তোর বান্ধবীরা যখন আসে তখন যা, তোকে কে মানা করেছে? সমস্যাটা হচ্ছে একা যাবার দরকার কি, এমনিতেই রেলিং নাই, উপরওয়ালা না করুক যদি পড়ে যাস তখন কি হবে?
ও আপু, তুইও না সারাক্ষণ শুধু নেগেটিভ চিন্তা ভাবনা করিস।
আমি রিয়েলিটি নিয়ে চিন্তা করি। যাই হোক মা, চাটা খুব ভালো হয়েছে।
আমার চা খারাপ হয়েছিল কবে?
গত পরশু দিনের চাই তো জঘন্য হয়েছিল মা।
তা নিজেও তো মাঝে মধ্যে একটু একটু চা বানায় খেতে পারিস, তাহলে তো বুঝতে পারতাম তুই কেমন চা বানাস।
ঠিক আছে, ডান, কাল আমি তোমাদের সবাইকে চা বানিয়ে খাওয়াবো। আপু, রাতে চাউমিন খাওয়াবি তুই, ঠিক আছে? আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে।
ঠিক আছে,
ওকে, থ্যাংক ইউ।
পরের দিন দুপুরবেলা আবারও সেই ছাদে চলে গেল নম্রতা। আকাশে একটু মেঘলা, তাই হয়তো ছাদে গিয়েছে ভেবে রাফসানাও চলে আসলো। এসে দেখলো একটু দূরে মলিন মুকুরে নম্রতা আছে একদম ছাদের শেষ মাথায়। রাফসানাকে দেখে আরো বেশি শেষের দিকটা চলে গেল। রাফসানা দৌড়ে তার কাছে যাওয়ার চেষ্টা করলো।
এই নম্রতা, নম্রতা, এই এত কিনারে দাঁড়িয়ে আছিস কেন?
সুইসাইড করলো বিকেলে, আর লাশ দাফন করা হলো সন্ধ্যায়। সবকিছু ব্যবস্থা করলো ভাড়াটিয়ারা মিলে, কারণ নম্রতার মৃত্যুর পর রাফসানা এবং তার মা পুরো স্তব্ধ হয়ে গেছে। অল্প কিছু আত্মীয় স্বজন আসলো, তবে সেটা না আসার মতোই। কিন্তু ঘটনা ঘটলো রাতে, নম্রতার সুইসাইডের খবর জানানো হয়নি, তাই পুলিশ এসে রাফসানাদের সাথে ঝামেলা শুরু করলো। একজন এসআই এসে এমন ভাবে কথাবার্তা শুরু করলেন যে রাফসানা এই শোকের মধ্যেও নিজেকে শক্ত করে সে এসআইয়ের কথার জবাব দিতে লাগলো।
কাহিনী কি? আপনাদের বাড়িতে সুইসাইড হলো, আপনারা থানায় জানালেন না?
আমার বোন ছাদ থেকে পড়ে মারা গেছে, সুইসাইড করবার মেয়ে নম্রতা না।
তাহলে কি আপনি ধাক্কা দিয়ে ফেলেছেন? ছাদ থেকে শেষটাই পড়েনি, আবার বলছেন সে সুইসাইডের মানুষ না, ঘাবলা রয়ে যাচ্ছে না কোথায়?
কথাতে কোনো ঘাপলাই থাকছে না, তবে ঘাপলা করবার ইচ্ছা নিয়ে কেউ আসলে সবকিছুতেই ঘাপলা খুঁজে পাবে।
পুলিশ যখন আসছে ধরে নেন, এত সহজে ঘাপলা থেকে উদ্ধার পাবেন না, তা ভালো কথা। আপনার মা কোথায়?
ভাই, আমার বোন মারা গেছে, মাত্র তিনজন মানুষ নিয়ে আমাদের সংসার। আমার মা কাঁদতে কাঁদতে প্রেশার হাই হয়ে এখন ঘুমছে, আর আপনি এসে কাহিনী করছেন। কসম করে বলছি, আজ যদি আপনি পুলিশ না হয়ে সাধারণ কেউ হতেন না, চট দিয়ে আপনার দাঁত ফেলে দিতাম।
দারুন বলেছেন, দারুন দারুন। তবে ভুল করবেন না ম্যাডাম, ওই যে বললাম না, পুলিশ যখন আসছে তখন ঘাপলা বাড়বেই।
কি বলতে চাচ্ছেন সরাসরি বলবেন প্লিজ। আমার মানসিক অবস্থা এখন এমন না যে আপনার সাথে খোশ মেজাজে কথা বলে যাব। আপনি যেভাবে হাসছেন মনে হচ্ছে আমার বিয়ে খেতে আসছেন।
জন্ম মৃত্যু বিয়ে সব ওপরওয়ালা ঠিক করেন, তাই নাম আলাদা হলো তিন জিনিসই এক। যাই হোক, থানায় খবর দেন নাই কেন?
প্রয়োজন মনে করিনি।
আপনি প্রয়োজন বোধ না করবেন কে? আপনি কি আদালত?
আমি আদালত হতে যাব কেন?
একটা খুনের লাশ এভাবে দাফন দিয়ে দিলেন, সেই রায় দেওয়ার অধিকার তো আপনার নাই।
আপনি কি মাঝরাতে আমাদের বাসায় এসে মজা নিচ্ছেন? সত্যি বলছি, আজ পুলিশ বলে আপনার সাথে ভালোভাবে কথা বলছি, নয়তো।
নয়তো কি? আমি এসআই মহিউদ্দিন, এই পর্যন্ত আমারে কেউ কোনো কিছুই করতে পারে নাই, আর আপনি আসছেন আমারে।
আমার সাথে ফালতু কথা বাদ দেন, বলুন কি করতে হবে। থানায় গিয়ে জানাতে হবে, তাই তো?
না, এখন ঘাপলা হবে। আমরা লাশের পোস্টমর্টেম করব, দরকার হলে পুলিশ বাদী হয়ে মামলা করতেই পারে।
মানে কি, এখন আমার বোনের লাশ আমার কবর থেকে তোলা হবে?
অবশ্যই তোলা হবে। কি ভেবেছেন, পারবে যাবেন? কোনো ভাবেই না।
আপনার নাম কি বলেন?
এসআই মোহামেদিন। নাম জিজ্ঞেস করলেন কেন? কমপ্লেন করবেন? করেন করেন, করলে করেন।
আপনারা কি করতে চাচ্ছেন?
বললাম তো একবার, আপনার বোনের লাশ কাল আমরা তুলব, সকালে কথা হবে। তবে এখন তো কোনো চা নাস্তা খাওয়াইলেন না, চাইলে খরচ দিয়ে দেন, আমরা বাইরে থেকে খেয়ে নিব।
আমি কাল আপনাদের থানার ওসির সাথে কথা বলবো, তখন চা নাস্তা নিয়েও আলাপ হবে। আজ আসুন।
আজ না, আমরা বারবারই আসব, আগামীবার রেডি থাকবেন।
পরের দিন সকালবেলা নম্রতার লাশ কবর থেকে তোলা হলো। এসআই মহিউদ্দিন নিজে সামনে থেকে কাজটি করালেন। লোকটি বেশ ভালোই ধান্দাবাজ, এটা বুঝতে সময় লাগেনি রাফসানার। কোন ভাবে বড় কোনো কাহিনী করতে পারলে লোকটি মোটা অঙ্কের টাকা চাইতে পারবে, তাই একের পর এক ঝামেলা তৈরির প্ল্যান করছে, সেটা বুঝতে পারছে রাফসানা। কিন্তু কিছুই করার নেই, মাঝে মাঝে সত্যি সাধারণ মানুষেরা প্রশাসনের হাতের পুতুল হয়ে যায়। লাশ ময়নাতদন্ত শেষ হবার পর যে রিপোর্ট আসলো, সেখানে তেমন কিছুই নেই। ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে এমনটি বলা আছে। রিপোর্ট পাবার পরেও পান চিবুতে চিবুতে এসআই মহিউদ্দিন আবার আসলো রাফসানাদের বাসায়। এসে বলল,
একটা মেয়ে অকারণে কেন সুইসাইড করবে বলুন তো? কাহিনী তো অবশ্যই আছে। ওর ঘর কোনটা বলেন, আমরা সার্চ করব।
প্রথমত একটা মেয়ে একটা মেয়ে বলবেন না, যে মারা গেছে সে আমার বোন, রাস্তার কোনো মেয়ে না। আর নম্রতার ঘর ওটা, কিছু দেখতে চাইলে বলেন, আমি দেখাচ্ছি।
আমরা ঘরে তল্লাশি করব, পুলিশ এত সহজে পিছু ছাড়ে না।
সত্যি করে বলুন তো, আসলে আপনি চাচ্ছেনটা কি?
নাস্তা খেতে চাচ্ছি, খাবেন?
আমার বাসা তো ভাই হোটেল না যে নাস্তা খাওয়াবো। কাল অবশ্যই আমি আপনাদের অফিসারের সাথে কথা বলবো, আপনাদের আচরণ মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না।
আপনি চাইলে মন্ত্রীর সাথে গিয়ে কথা বলেন, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আজ যাই, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে।
রাফসানার মা অসুস্থ হয়ে পড়ল। নম্রতা চলে যাওয়ার পর থেকে রাফসানাদের বাড়ি পুরো মৃত বাড়ি বলা যায়। তাছাড়া ছোট মেয়ের এই অস্বাভাবিক মৃত্যুতে মা অসুস্থ হয়ে ভেঙে পড়বেন, সেটাই স্বাভাবিক। তবে এই ভাঙা অবস্থাতেই রাফসানা তার মাকে রেখে বাধ্য হয়ে থানায় গেল। থানার ওসির সাথে আসলেই কথা বলা দরকার। রাফসানা ওসির কথা বেশ ভালোই মুগ্ধ হল, কারণ ভদ্রলোক আসলেই ভালো করে কথা বলতে জানেন। ওসি জাহাঙ্গীর আলম সব কথা শুনে বললেন,
আসলেই ব্যাপারটা দুঃখজনক। সত্যি বলতে প্রতিটি প্রফেশনে কিছু আগাছা থাকে, যাদের কারণে অন্যদের নাম খারাপ হয়।
আমি আসলে ওসি সাহেব পুরো ব্যাপারটা আপনাকে বোঝাতে পারছি না। আমাদের পুরো পরিবারে মাত্র তিনজনই মানুষ ছিল, আমি, নম্রতা আর আমার মা। নম্রতার এই ঘটনার পর আমরা আসলে মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি। এর উপর যদি এসআই মহিউদ্দিন আমাদেরকে এভাবে বিরক্ত করতে থাকে, তাহলে কি আর বলবো, আপনি ভালো বুঝতে পারছেন।
যাই হোক, আমার কার্ড রাখুন। যেহেতু পোস্টমর্টেম রিপোর্ট নর্মাল এসেছে, সুতরাং এই কেস নিয়ে যেন কোনো ঝামেলা না হয় এই ব্যাপারটা আমি দেখব। আর মহিউদ্দিনের ব্যাপারটা নিয়ে আমি আজই কথা বলব। আর যাই হোক, পুলিশ আপনাদের অহেতুক আর হয়রানি করবে না।
আপনাকে অনেক ধন্যবাদ। আবার যদি উনি ঝামেলা করে, আমি কিন্তু আপনাকে ফোন করব।
আপনার বাসার অ্যাড্রেসটা একটু দিয়ে যান।
যদিও এই মুহূর্তে আমাদের মানসিক অবস্থা ভালো না, তবুও বলছি আসবেন একদিন চা খেতে।
রাফসানা বাসায় ফিরে সোজা তার মায়ের ঘরে চলে গেল। নম্রতার মা আসলে বেশ ভালোভাবে ভেঙে পড়েছে। মায়ের মাথার কাছে রাফসানা বসতেই তার মা বললেন,
মা, ভাবতে কেমন জানি বুকটা খা খা করে। সত্যি আমার নম্রতা নাই, আমার মেয়েটা মারা গেল রাফসানা, ছাদ থেকে পড়ে মারা গেল।
কাঁদছ কেন মা? যা হবার তা তো হয়ে গেছে, এখন চাইলেও তো কিছু চেঞ্জ করা যাবে না।
নম্রতা সুইসাইড করেছে, এটা কিভাবে সম্ভব রে মা? আমার হাসি খুশি মেয়েটা এইভাবে ছাদ থেকে পড়ে।
মা ওষুধ খেয়েছো? এগুলো নিয়ে পরেও কথা বলা যাবে।
আর ওষুধ? চোখের সামনে মেয়েটা মারা গেল, ওষুধ খেয়েই বার কি হবে?
মা এত কথা বলো না তো মা, এমনিতেই তুমি অসুস্থ, আরো বেশি অসুস্থ হয়ে যাবে।
তোকে পুলিশ কি বলল?
বলেছে আমাদের আর জ্বালাবে না।
বুকের ভেতর কেমন জানি লাগে রে মা।
মা তুমি প্লিজ ঘুমানোর চেষ্টা করো, আসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
ওসি জাহাঙ্গীর আলমকে চায়ের দাওয়াত দিয়েছিল রাফসানা, কিন্তু তিনি যে এত দ্রুত চা খাওয়ার জন্য রাফসানার বাসায় এসে হাজির হবে সেটা কল্পনাতেও ছিল না রাফসানার। কলিং বেল বাজতেই দরজা খুলে রাফসানা দেখল ওসি জাহাঙ্গীর নীল রঙের একটা শার্ট পরে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। দেখে মনেই হচ্ছে না এই লোক পুলিশে কাজ করে। খুব বিনয় নিয়ে উনি বললেন,
আসলে এই পথ ধরে যাচ্ছিলাম, আপনার ঠিকানা মাথায় ঘুরছিল তাই ভাবলাম দেখা করে যাই।
যাক এই সুযোগে আসাও হয়ে গেল।
আচ্ছা মহিউদ্দিনের সাথে আমি কথা বলেছি, সে আর আপনাদের এখানে বিরক্ত করবে না, পুরো বিষয়টা আমি একাই দেখব, তাই একদম নিশ্চিন্ত থাকতে পারেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এমনিতেই মনের অবস্থা ভালো না, এর মধ্যে উপর দিয়ে যদি এরকম ঝামেলা দেখতে হয় তখন কেমন লাগে বলুন।
আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই নিজে থেকেই ভাবলাম আরো কিছু হেল্প করা যায় কিনা। তবে আপনার বোনের ব্যাপারটা দুঃখজনক।
ও খুবই চঞ্চল ছিল জানেন, সময় পেলেই ছাদে চলে যেত, পড়তো কলেজে কিন্তু ছেলে মানুষই ছিল একদম স্কুলের বাচ্চাদের মতো।
আচ্ছা সেদিনের ঘটনা বলুন তো, পুলিশ হিসেবে না একজন মানুষ হিসেবে জানতে চাচ্ছি। আপনার বোনের কি আলাদা কোনো সমস্যা ছিল? এই ধরুন কোনো ছেলের সাথে প্রেম কিংবা অন্য কোনো বিষয় নিয়ে মনোমালিন্য?
আমি আপনার জন্য চা নিয়ে আসি, তারপর পুরো ব্যাপারগুলো খুলে বলছি। আসলে আমার মা অসুস্থ, সময়টাও খারাপ, নয়তো আপনাকে মায়ের হাতে চা খাওয়াতাম।
আশা করি আপনার পরিবার সব রকম বিপদ কাটিয়ে উঠবে।
কিছুক্ষণের মধ্যেই রাফসানা ওসি সাহেবের জন্য চা নিয়ে আসলো। ওসি সাহেব অর্থাৎ জাহাঙ্গীর আলম বেশ স্বাভাবিকভাবেই বসে আছেন। অন্য পুলিশদের মধ্যে যেমন একটা ব্যাপার থাকে, তারা চোর ডাকাতের সাথে বসবাস করতে করতে সবাইকেই সেই দৃষ্টিতে দেখতে শুরু করেন, কিন্তু এই ওসি সাহেব সেই প্রভাব মুক্ত। সে এতটাই ফ্রেন্ডলি যে রাফসানা নম্রতাকে নিয়ে পুরো কাহিনী বলতে শুরু করল।
বুঝলেন ভাই, আমার বোনটা ছিল একদম পাগলের মতো, আমি আরো একই রুমে ঘুমাতাম আর মা আরেক রুমে ঘুমাতো।
আপনার বাবা তো মনে হয়?
হ্যাঁ আমার বাবা নেই, উনি অনেক আগে মারা গেছেন, তিনজন নিয়েই আমাদের সংসার।
নম্রতার আচরণে কখনো কি আলাদা করে সমস্যা ছিল?
একটা ব্যাপার ছিল, কিন্তু এই যুগে এসে এগুলো বললে কেউ বিশ্বাস করবে না।
কেন বিশ্বাস করবে না? কেন?
কারণ ব্যাপারটাতে একটা সুপার ন্যাচারাল টাচ আছে।
একটু খুলে বলবেন প্লিজ।
রাফসানা একদম আগের দিনের কথা বলতে শুরু করলো। সে এমন ভাবে বলতে শুরু করলো যে ওসি জাহাঙ্গীর আলম পর্যন্ত আগ্রহ বোধ করতে শুরু করলেন। ঘটনার স্বার্থে আমরা এখন সেই দিনে ফিরে যাব যেদিন নম্রতার প্রথম সমস্যা শুরু হয়। প্রতিদিন রাতের মতো সেদিনও সে ঘুমিয়েছিল, হঠাৎ করে পানি পিপাসার কারণে নম্রতার ঘুম ভেঙে যায়। নম্রতা এত অলস যে পাশে শুয়ে থাকা রাফসানাকে ডাকতে থাকে।
আয় আপু, আয় আপু।
কি সমস্যা?
একটু পানি এনে দে না, পানি খাবো।
পানি খাবি তো গিয়ে খানা, এত কাহিনী করিস কেন? শান্তিতে একটু ঘুমাতে তো দিবি।
দে না এনে প্লিজ।
আমি কিছুই পারবো না, তোরটা তুই আন।
আপু,
এটা কি, এটা কি ঝুলছে?
এই কি হচ্ছে?
ওজে 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 দেখো, জানলা দিয়ে দেখো, কে যেন ঝুলছে একটা।
কি আজব কথা বলছিস, দাঁড়া লাইট জ্বালাচ্ছি
আমি। শোতে আপু, আমি আমি স্পষ্ট দেখেছি, জানলা বরাবর এই নিম গাছের ডালে কিছু একটা ঝুলছিল। মনে হচ্ছিল গাছের ডালে কেউ 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 ফাঁসি দিয়ে ঝুলছে।
এই মাঝরাতে তোকে জানালা দিয়ে ওই একতলা বাড়ির গাছে তাকাতে কে বলেছে?
আপু আপু ভালো করে দেখো, ভালো করে দেখো, তখন সত্যি আমি কিছু একটা দেখেছি, সত্যি।
ঘুমে ঘরে কি দেখেছিস না দেখেছিস, এখন ঘুমা তো, প্লিজ ঘুমা।
আপু আপু তুমি বিশ্বাস করো আমার কথা, কেউ একজন ঝুলছিল।
হ্যাঁ আমি বিশ্বাস করলাম, তুই এখন ঘুমা। আয় তো, আয় তো, এই যে আমার কাছে আয়, ঘুমা ঘুমা।
সে দৃশ্য দেখার পর সারা রাত নম্রত ঘুমাতে পারল না, সারাক্ষণই এপাশ ওপাশ করে কাটালো। নম্রতর ঘুম হলো ফজরের আজানের একটু পর, কিন্তু সকাল হতেই সবকিছু নর্মাল হয়ে গেল। তবে নম্রতা তার পাশের একতলা বাড়িটির যে নিম গাছ তার রুমের জানলা দিয়ে খুব কাছে দেখা যায় সেটার দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে সমস্যা না হলেও সমস্যা বাড়ল আরো বেশ কয়েকদিন পরেই। সেদিনও রাফসানা এবং নম্রতা ঘুমিয়েছে, হঠাৎ করে নম্রতা চিৎকার করে উঠল।
আপু ওটা, ও যেন খুব কাছে চলে আসছে। আপু আয় আপু, আপু উঠো না আপু।
এই নম্রতা কি হয়েছে তোর,
সমস্যা কি বলতো? এরকম মাঝরাতে চিৎকার চেঁচামেচি করিস কেন করিস? আপু আপু তুমি দেখো, আমি সত্যি বলছি, দেখো ওই ওই মহিলার লাশ ঝুলছে, দেখো নিম গাছের বড় ডালের মধ্যে ওই মহিলার লাশ ঝুলছে।
কোথায় মহিলার লাশ ঝুলছে
আপু? এখন আর দেখা যাচ্ছে না, আমি একটু আগেও দেখেছি লাশ ঝুলছিল গাছের মধ্যে।
তোর ওখানে তাকানোর দরকারটা কি? আয় আমাকে শক্ত করে ধর, ধরে ঘুমিয়ে থাক।
আপু আমার কেমন জানি লাগছে, মনে হয় ঘুম আসবে না।
অহেতুক ভয় পেলে ঘুমাবে কি করে?
কিন্তু বিশ্বাস করো আপু, আমি সত্যি দেখেছি, স্পষ্ট খেয়াল করলাম যে কোন একটা মহিলার ডালের মধ্যে ঝুলে আছে।
ফাঁসিতে ঝুলে থাকলে যেমন দেখায় না, ঠিক তেমনি। এই রাতের অন্ধকারে তুই একদম সব দেখে ফেললি।
তুই আমার কথা কেন বিশ্বাস করতে পারছিস না? দেখ না অন্য বিল্ডিং এর ফ্ল্যাটের আলো পড়ছে গাছে, স্পষ্টই তো দেখা যাচ্ছে সবকিছু।
ওখানে আর তোর টাকাতে হবে না, তুই তোর মতো ঘুমা, আজে বাজে মুভি দেখে উল্টা পাল্টা চিন্তা করিস, এই জন্য তো এমন হয়।
আচ্ছা ঠিক আছে, তুই আমাকে শক্ত করে ধরে রাখ আপু।
ধরছি, তুই ঘুমা আয়।
ABC Radio 89.2 FM. Kuasha, kuasha, kuasha. Kuasha, kuasha, kuasha.
এতক্ষণ শুনলেন কুয়াশার এখনকার কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি নম্রতা এবং রাফসানা দুই বোন, দুই বোনের ভীষণ ভাব, ভীষণ ভালোবাসা দুইজনের মধ্যে। ছোট বোন নম্রতা একটু চঞ্চল প্রকৃতির, আর রাফসানা তার বোনকে খুবই ভালোবাসে। এবং আমরা দেখেছি নম্রতা খুব ছাদে যেতে ভালোবাসে, ছাদে যেয়ে চা খেতে ভালোবাসে, এবং তার ভালোবাসার জায়গা থেকেই তার মৃত্যু হয়, অর্থাৎ সে ছাদ থেকে পড়ে মারা যায়। কেন সুইসাইড করেছে নম্রতা আমরা কিছুই জানি না, আসলে কি সুইসাইড কিনা তাও জানি না, কারণ পোস্টমর্টেম হয়নি, খুব তাড়াহুড়ো করে তার দাফন হয়ে যায়। কিন্তু এসআই মহিউদ্দিন যে ইনভেস্টিগেশনে আসে ওই বাড়িতে, এসে তাদেরকে জিজ্ঞেস করে কেন এত তাড়াহুড়ো করে লাশ দাফন করা হলো। রাফসানার সঙ্গে ওই রকম অবস্থায় মরা একটি বাড়িতে মোটামুটি একটু কথা কাটাকাটি হয়, আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে লাশ কবর থেকে তোলা হয় দ্বিতীয়বার পোস্টমর্টেম করবার জন্য। এবং মারা যাবার আগে আমরা দেখেছি নম্রতা প্রতি রাতে ভয় পেত, এবং ভয়ের কারণ যেটা ছিল আমরা দেখতে পাই যে ঘুম থেকে উঠে নম্রতা বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখত যে নিম গাছে একটা সাদা কাপড় পরার কারণ লাশ ঝুলে আছে, যেটা দেখে প্রতি রাতে নম্রতা প্রচন্ড ভয় পেত। এবং এই ঘটনা জানা আমরা জানতে পারি নম্রতা মারার পর রাফসানা থেকে, অর্থাৎ রাফসানা যখন এস আই মহিউদ্দিনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওসি জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে এবং ওসি জাহাঙ্গীরকে তার বেশ ভালো লেগেছে এবং কথা বলতে বলতে এক পর্যায়ে ওসি জাহাঙ্গীরকে সেই নম্রতার মারা যাওয়ার আগের কথা অর্থাৎ তার ভয় পাওয়ার কাহিনীটি বলতে থাকে। আসলে কি নম্রতা ভূতের ভয় পেত? সে বাড়ির আশেপাশে আসলে কি ভৌতিক কিছু ঘটত এবং সেই ভৌতিক কিছুই কি নম্রতাকে ছাদ থেকে ফেলে দেয়? আমরা সবকিছু জানব আস্তে আস্তে একটু একটু করে, আর এখন শুনব দ্বিতীয় পর্ব। তারপর আবারও ফিরে আসছি আমি শারমিন, শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
এবিসি রেডিও 89.2 FM। কুয়াশা,
অদ্ভুত একটা সমস্যা এসে পড়ল রাফসানাদের বাসায়। এমন একটি সমস্যা যে সমস্যার সমাধান আদৌ আছে কিনা সেটা জানে না নম্রতা কিংবা রাফসানা। তবে নম্রতার পুরো বিষয়টা রাফসানা তাদের মায়ের কাছ থেকে লুকাল। কি দরকার মাকে বাড়তি টেনশন দেওয়ার? তবে নিজের মাথা থেকে কোনোভাবেই টেনশন বের করতে পারছিল না রাফসানা। যত বেশি সময় যাচ্ছিল তত নম্রতার সমস্যা বের হতে লাগলো। একটা সময় পাশের বাসার গাছের উপর ঝুলে থাকতে দেখতো এক মহিলাকে। আস্তে আস্তে নিজের ঘরের ফ্যানের মধ্যে ঝুলে থাকতে দেখতে শুরু করলো নম্রতা। ব্যাপারটা এত ভয়ঙ্কর হয়ে উঠল, কারণ এখন নম্রতা ভয়ঙ্করভাবে চিৎকারও করে ওঠে না, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে নম্রতাকে দেখলে ভয়ঙ্কর লাগে। সে হয়তো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিংবা নিজের মতো করেই গোঙাতে থাকে। এরকম ভাবে একদিন মাঝরাতে ঘুম ভাঙার পর রাফসানা দেখলো নম্রতা মাটিতে বসে আছে আর তার পুরো শরীর কাঁপছে। রাফসানা এই দৃশ্য দেখে নম্রতার কাছে ছুটে গেল এবং বলল,
কি হয়েছে তোর নম্রতা? এভাবে তাকিয়ে কি দেখছিস? ওকে দেখি। ওকে মানে কাকে দেখিস? কি বলিস এগুলা? তুই তোর কাজ কর, আমি আমার মতো করে দেখতে থাকি। সমস্যা কি তোর? ঘুমাচ্ছিস না কেন? একবারে ঘুমাবো। দেখ আমাদের ফ্যানের সাথে যে ঝুলে আছে তাকে ভালো করে দেখ। স্পিডে ফ্যান ঘুরছে, এখানে কই কে ঝুলে আছে? ও ভালো করে দেখলেই না তাহলে দেখতে পারবে তুই। উপরে আয় তো, আয়। মাকে কি ডাকবো? হ্যাঁ আচ্ছা আপু, আমি কি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ তুই কি এখনো কিছু ঝুলে থাকতে দেখছিস? হ্যাঁ না এখন আর দেখছি না, কিন্তু একলা থাকলে দেখি। আগে রাতে দেখতাম আর এখন দিনে রাতে সবসময় দেখি, সবসময় দেখি। আয় আমার সোনা বোন, ঘুমা। সারাক্ষণ মাথায় এগুলো নিয়ে চিন্তা করিস দেখি এরকম হয়। তোর হ্যালুসিনেশন হয়?
না আপু না, ব্যাপারটা তোকে আমি বোঝাতে পারবো না। দুনিয়াতে এত মানুষ থাকতে আমারই কেন এরকম হবে আপু?
তোর হবে, কারণ তুই সারাক্ষণ এগুলো নিয়ে ভাবিস। এখন শোন, কাল বিকেলে আমরা ডক্টরের কাছে যাব, দেখবি আস্তে আস্তে তোর সমস্যার সব সমাধান হয়ে গেছে।
ডক্টর কিভাবে এটা সমাধান করবে?
সেটা গেলেই দেখা যাবে, এখন সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না।
আপু চল না আজকে সারা রাত আমরা গল্প করে পার করি, আমার না আর ঘুমাতে ইচ্ছে হচ্ছে না।
ঠিক আছে চল। বোনের এই অবস্থা দেখে আর খুব বেশি দেরি করল না রাফসানা। সে অতি দ্রুত খোঁজ লাগিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল নম্রতাকে। তবে একটা ব্যাপার বেশ লক্ষণীয় ছিল, তা হলো নম্রতার যত কিছু সব কিন্তু রাফসানার কাছে প্রকাশ করত। মায়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক থাকলেও কখনো একবারের জন্যও মায়ের সাথে এটা নিয়ে কথা বলেনি নম্রতা কিংবা রাফসানা। সাইকিয়াট্রিস্ট পুরো ব্যাপারটা মন দিয়ে শুনলেন, তারপর বললেন,
আচ্ছা তুমি কি কখনো কাউকে ফাঁসিতে ঝুলে মরতে দেখেছো?
না এমন কোনো কিছু আমি কখনো দেখিনি।
আচ্ছা তুমি যাকে তোমার জানালা দিয়ে দেখো তার গায়ে কি কোনো কাপড় থাকে?
হ্যাঁ শাড়ি পরা থাকে, সাদা রঙের শাড়ি।
ঠিক আছে এসো আমরা চা খাই, চা খেতে খেতে গল্প করি। তা আপনি ওনার কি হন?
আমি ওর বড় বোন। আমরা এক ঘরে ঘুমাই।
তবে আপু না কাউকে ঝুলে থাকতে দেখেনি, কখনোই দেখে না।
আসলে আমি ওর ব্যাপারটা ঠিক ধরতে পারি না। মাঝে মাঝে এত বেশি অস্বাভাবিক মনে হয় সবকিছু যে খুব অসহায় লাগে।
আপনার বাসায় দুজন ছাড়া আর কে কে থাকে?
আর থাকে আমার মা।
উনি ব্যাপারটা শুনে কিছু বলেছে?
আসলে আমি মাকে ওভাবে জানাইনি, মা এমনিতেই অসুস্থ। বাড়তি কোনো ঝামেলা নিয়ে উনি ভাবুক, এই ব্যাপারটা আমরা দুই বোন কখনোই চাই না।
খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা নম্রতা, এখন থেকে তুমি আমার দেওয়া কিছু নিয়ম ফলো করবে, তাহলেও হবে কি, ঘুম তোমার ঠিকই হবে কিন্তু তুমি আর কিছুই দেখবে না।
ওকে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে।
তোমার সাথে যে প্রবলেমটা হচ্ছে এটা বেসিক্যালি সিজোফ্রেনিকদের সাথেই হয়, শুধু নিজেকে নিজে দেখতে পাওয়াটা সিজোফ্রেনিয়া নয়, এটার অনেক লক্ষণ আছে। দুনিয়াতে যা এক্সিস্ট করে না সেসব বস্তু দেখা, তাদের সাথে গল্প করা, তাদের উপস্থিতিও সিজোফ্রেনিয়ার অংশ।
এখন তাহলে আমাদের কি করতে হবে?
আচ্ছা ডক্টর, আমি কি পাগল হয়ে যাচ্ছি?
তুমি একা কেন, আমরা সবাই কোনো না কোনো কিছু নিয়ে পাগল। আর প্রাইমারি স্টেজে কিছু করতে হবে না, আমি কিছু ওষুধ দিচ্ছি, কিছু ব্রেনের ব্যায়াম দিচ্ছি, এগুলো ব্রেনকে ব্যস্ত রাখবে। আমার মনে হয় এগুলো খেলেই কাজ করবে, তবুও যদি কাজ না করে তাহলে তো আমি আছি।
সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করার পর কিছুদিন নম্রতা বেশ ভালোই সুস্থ ছিল। তার কিছুদিন পরেই তো ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। আগের দিনের সেই সব পুরো কাহিনী বলবার পর ওসি সাহেব খেয়াল করলেন রাফসানা কাঁদছে। উনি হাতের চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে বললেন,
আসলে কাছের মানুষ হারালে কেমন লাগে সেটা কেবল কাছের মানুষই বলতে পারে।
আমাদের খুব আদরে ছিল নম্রতা, এখনো চেহারাটা বারবার ভাসে, মনে হয় না যে নম্রতা নেই।
আচ্ছা আপনি ইমোশনাল হয়ে যাবেন না, যা হবার তা তো হয়েই গেছে, এখন দোয়া করা ছাড়া আমাদের আসলেই কিছু করার নেই। তবে একটা ব্যাপার, আপনি যে সাইকোলজিস্টের কাছে গিয়েছিলেন তার নামটা আর প্রেসক্রিপশনটা যদি একটু দিতেন আমার খুব ভালো হতো।
প্রেসক্রিপশনটা কোথায় রাখা সেটা আসলে খুঁজতে হবে, তবে আপনি চাইলে কাল আমি আপনার ওখানে গিয়ে দিয়ে আসবো।
দিয়ে আসলে খুব ভালো হয়, আসলে আমি পুলিশ হিসেবে না, মনে করুন আপনার ভাই হিসেবেই দেখতে চাচ্ছি। অনেকেই ভূতপ্রেত বিশ্বাস করে না, কিন্তু বিশেষ কিছু কারণে আমি করি।
আসলে ব্যাপারটা ঠিক ভৌতিক সেরকম কিন্তু না।
তবু আমি চাচ্ছি, সাইকোলজিস্টকে আমার দরকার নেই, তবে ওনার প্রেসক্রিপশনটা দরকার।
ঠিক আছে ওসি সাহেব, আমি কাল আপনার অফিসে সময় মতো পৌঁছে দেব।
আমি তাহলে আজ উঠি।
চলে যাওয়ার পর রাফসানার মা আসমা রাফসানাকে ডাকলেন। অসুস্থতার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই ওনাকে খুব ছোট দেখা যাচ্ছে, উনি এখন ঠিক মতো হাঁটতেও পারছেন না। রাফসানা সামনে এসে উনি বললেন,
কে এসেছিল রে? পুলিশ মা, থানার ওসি সাহেব এসেছিল। ওনাকে এখনো তোর সাথে ঝামেলা করছে? বাংলাদেশের পুলিশ মা, বোঝই তো, ঝামেলাই একমাত্র জিনিস যেটা ওরা করতে পারে।
এখন কি জন্য এসেছিল?
এখন ওসি সাহেব এসেছিলেন, উনি ভালো লোক, ওনার কারণেই ওই বদ এসআই এখন আর আমাদের জ্বালাচ্ছে না।
কি যে বিপদের দিন আসলো, এক মেয়ে মারা গেল আর এক মেয়ে পুলিশের ঝামেলার মধ্যেই আছে সারাক্ষণ।
এখন কোনো পুলিশই ঝামেলা না মা, তুমি হয়তো একটু বেশি বুঝছ।
খেয়েছিস কিছু? মুখ কেমন মলিন হয়ে আছে কেন?
আর খাওয়া দাওয়া, পুরো পরিবার ভেঙে যাচ্ছে, খেয়ে দেই বার কি হবে। তুমি যাও, রেস্ট নাও, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছ।
হ্যাঁ রে, কিছুই ভালো লাগে না, সব কিছু যে কেন এমন হয়ে গেল।
চিন্তা করো না মা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
ওসি সাহেবের সামনে এসআই মহিউদ্দিন বসে আছে, তার মুখে সবসময়ের মতো পান দেওয়া। ওসি জাহাঙ্গীর আলম মহিউদ্দিনকে ডেকেছে কিছু কঠিন কথা বলবার জন্য। তবে এই লোক পান চিবিয়ে জায়গা মতো কথা ঠিকভাবে বলতে না পারলেও আসলেই কাজের। এই পর্যন্ত যে কয়টা কাজ ওসি সাহেব এসআই মহিউদ্দিনকে দিয়েছে সবকিছুই সে ঠিক মতো করেছে। তবে ঝামেলা হচ্ছে ওর ব্যবহারে, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারে না সে। ওসি সাহেব কঠিন চোখ করে এসআই মহিউদ্দিনের দিকে তাকিয়ে বললেন,
তোমাকে যে বলেছিলাম খোঁজ নিতে, খোঁজ নিয়েছো?
স্যার, সব খোঁজ নিছি, সে তো লেখক।
কি লিখেছে? আর শোনো, এই মুখ থেকে পান ফালাও, চোখের সামনে কি ওইভাবে পান চিবুচ্ছে দেখলে রাগ লাগে।
জি স্যার।
তোমার সাথে কথা বলে মানুষ এমনি এমনি রাগ করে না, তোমার উচ্চারণ তো ভয়াবহ খারাপ, স্যার ঠিক মতো বলতে পারো না, তুমি পুলিশে জয়েন করলে কিভাবে?
সে তো কলেজ লাইফে বইও লিখছে কিন্তু প্রকাশক পায়নি তাই প্রকাশ করতে পারে নাই।
বই প্রকাশ করতে না পারলে তুমি সেটার খোঁজ পেলে কিভাবে?
পত্রিকা থেকে স্যার। বই প্রকাশ হয়নি, এই দুঃখ নিয়ে একটা ছোট গল্প লিখছিল।
এখন তো আবার স্যার ঠিক মতো উচ্চারণ করলে। যাই হোক, আসল বিষয় নিয়ে কথা বলি। তোমাকে আমি ইম্পর্টেন্ট কিছু কাজ দিব, এই কাজের বাইরে কোনো কথা বলবে না, কারো সাথে বিশেষ করে কোনো মহিলাকে বিপদে ফেলবার চেষ্টা করবে না, যেটা পারবে না সেটা বলবে, আমি নিজেই করব।
পান মুখে থাকলে স্যার উচ্চারণ উলট পালটাই। ওকে স্যার, আমি দেখতেছি কোনো উল্টা পাল্টা কিছু হইব না, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব।
এখন মন দিয়ে শোনো আমি কি বলি।
ওসি জাহাঙ্গীর আলম গভীর জলের মাছ, এটা ওনাকে দেখে বোঝা না গেলেও ওনাকে যারা ব্যক্তিগত ভাবে চেনে সবাই এই ব্যাপারটা জানে। এসআই মহিউদ্দিনকে একগাদা কাজ দিয়ে বের করবার পরপরই সে দেখলো রাফসানা এসেছে তার সঙ্গে দেখা করতে। রাফসানার হাতে প্রেসক্রিপশন, উনি রাফসানাকে দেখেই একটা হাসি দিলেন। রাফসানা ওসি সাহেবের টেবিলের কাছে রাখা চেয়ারটা বসতে বসতে বলল,
আসলাম আপনার এখানে চা খাওয়ার জন্য।
হ্যাঁ, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
আমার জন্য কেন বলুন তো?
আপনার বোনের সাইকোলজিস্টের নাম যেন কি?
ও, ওনার নাম এহসানুল করিম।
ও আচ্ছা, কোথায় বসেন উনি?
উত্তরাতেই বসেন।
যাক ভালোই হলো।
কেন বলুন তো?
অনেকগুলো কারণ, কয়টা বলবো বলুন।
থাক, সিক্রেট কিছু হলে বলতে হবে না।
আচ্ছা শুনুন, আমি আপনার বোনের কেসটা দেখছিলাম, কিছু বিষয় নিয়ে আসলে আমার জানার ছিল।
অবশ্যই।
আপনার বোনের কাছের কোনো বান্ধবী কি আছে যার সাথে আমরা কথা বলতে পারি?
আসলে ও খুব একা একা থাকতো, বন্ধু তেমন ছিলই না। তবে একটা মৃত মানুষকে নিয়ে এত টানাটানির আসলে কি কোনো দরকার আছে বলুন?
জীবিত মানুষ থেকে মৃত মানুষ মাঝে মাঝে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাই হোক, আমার কিছু জানার ছিল, আমি জেনে নিব, আপনার সাহায্য লাগলে জানাব।
আমি তাহলে আজ আসি।
আরে না, চা খেয়ে যান, ছোট হোক বড় হোক ঋণ থাকতে নেই।
আপনি আমার বাসায় চা খেয়েছেন, সেটাকে ঋণ হিসেবে ধরে রাখলে কিন্তু নেক্সট টাইম আমি আর চা খাওয়াবো না।
মজা করছিলাম, চা খেয়ে যান।
রাফসানা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এসআই মহিউদ্দিন আবার চলে আসলো। মহিউদ্দিনকে দেখে ওসি জাহাঙ্গীর আলম বললেন,
তোমাকে খুব ইম্পর্টেন্ট কিছু কাজ দিচ্ছি, প্রথম কাজ কি মন দিয়ে শোনো।
জি স্যার।
পান মুখে দিয়ে আসো না, এর জন্য তোমাকে ধন্যবাদ।
আসলে স্যার পুরনো অভ্যাস, সারি কিভাবে বলেন।
শোনো, তোমার প্রধান কাজ হচ্ছে এই প্রেসক্রিপশনে যে তারিখ দেওয়া আছে সেই হসপিটালে গিয়ে সেই তারিখে কোন কোন রোগীর এন্ট্রি দেওয়া আছে সেটা চেক করবে।
বুঝিনি স্যার।
রোগী দেখার সময় প্রতিটা হাসপাতাল একটা ডাটা সংরক্ষণ করে, তোমাকে যে প্রেসক্রিপশনটা দিচ্ছি তুমি সেটা নিয়ে সেই তারিখে এই নামের কোন রোগী সত্যি সেখানে গিয়েছিল কিনা সেটা বের করবে।
ও আচ্ছা স্যার।
আর একটা ব্যাপার, এখানে যে ডাক্তারের নাম দেয়া এহসানুল করিম, উনি যেন কোনো ভাবে এই ব্যাপারটা না জানতে পারে। তুমি তিন চারজন ডক্টরের সিরিয়াল একসাথে চেক করবে এবং চেক করে কিছু পেলেও এমন ভাব করবে যেন ইম্পর্টেন্ট কিছু পাওনি, না পেলেও এমন ভাবি করবে যেন কেউ তোমার কাজ নিয়ে সন্দেহ না করে।
জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি।
ওই মেয়ে ড্রাগস সাপ্লাই করে যে, ওর নাম পেয়েছো?
সুটিয়াপা। যাদের ধরেছি তারা বলছে তার নাম সুটিয়াপা।
যে ছেলেটা ড্রাগস ধরা পড়েছে ওকে রেডি করো, যখন দুয়ে দুয়ে চার মিলতে শুরু করে তখন সবকিছুই সহজ হয়ে যায়।
আমি তাহলে এখন যাই স্যার।
হ্যাঁ যাও।
এসআই মহিউদ্দিন বিকেলের মধ্যে গিয়ে ওই হাসপাতালে শুধু ওই তারিখ না, পুরো ওই মাসের সিরিয়াল দেখল। হাসপাতালের কোথাও নম্রতা নামের কোনো পেশেন্টের নাম গন্ধ পর্যন্ত নেই। সে অতি দ্রুত চলে আসলো এবং পুরো ব্যাপারটা ওসি সাহেবকে জানালো।
তার মানে কি দাঁড়াচ্ছে?
দুইটা জিনিস হতে পারে স্যার। ডাক্তার তাদের পরিচিত নয় তো, তাই প্রেসক্রিপশন বানানোর পর আগের তারিখ বসিয়ে দেওয়া হয়েছে।
অতি জটিল সমস্যা হলে কি হয় জানো মহিউদ্দিন?
কি হয় স্যার?
ছোট থেকে ছোট বিষয় দিয়ে সেই সমস্যার সমাধান হয়ে যায়। ভালো কথা, ছুটি মেয়েটি যে ড্রাগের ব্যবসা করে সে দেখতে কেমন ওই ছেলেটি কিছু বলেছে?
কথা শুনে যতটুকু মনে হলো মেয়েটি স্মার্ট আর শিক্ষিত, কারণ ওই ছেলে যখন ড্রাগ নিতে যেত তখন তারা ডিল করত বড় কোনো রেস্টুরেন্টে বসে।
আচ্ছা একটা কাজ করো, তোমাকে নম্রতা সুইসাইডের পর যে লোকটি কল করেছিল তাকে একটু আসতে বলো।
আজকেই আসতে বলবো?
হ্যাঁ আজকেই বলো। আর আমাকে আবার একটু বলো, লোকটি সেদিন ফোন করে কি বলেছিল? তারপর তুমি যখন তাদের বাসায় গেলে তখন কি অবস্থা ছিল?
স্যার আমার তো এই মেয়ে সহ্যই করতে পারে না, আর ওই লোকের কথা আপনি তার কাছ থেকে শুনেন, উনি ভালো বলতে পারবে।
কুয়াশা 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 কুয়াশা।
এতক্ষণে আমরা কুয়াশার দ্বিতীয় পর্ব শুনলাম। এখান থেকে আমরা জানতে পারি যে নম্রতাকে কিন্তু সে ভয় পাওয়ার কারণে ডাক্তার দেখানো হয়েছিল, একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল তার বোন রাফসানা। সেই ডাক্তার যেভাবে তার ট্রিটমেন্ট করতে চাচ্ছিল সেই কিছুদিন তার কিছুদিন পরেই নম্রতা ছাদ থেকে পড়ে মারা যায়। এবং আমরা দেখি যে ওসি জাহাঙ্গীরের কাছে এসআই মহিউদ্দিন এসে একজন লেখকের কথা বলেন। কেন ওসি জাহাঙ্গীর এসআই মহিউদ্দিনের কাছে লেখকের কথা জানতে চায় এবং আরো জানতে চায় নম্রতার কাছের কোন বান্ধবী আছে কিনা, সেটা তার বোনের কাছে জানতে চায়, অবশ্য রাফসানার কাছে। অনেক ধরনের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন কিন্তু ওসি। এই ফাঁকেই আরো একটা ব্যাপার আমরা দেখতে পাই এখানে, যে একজন ড্রাগ ডিলারের কথা বলা হচ্ছে যার নাম একটি মেয়ে, যার নাম ছুটি, এবং যেই ছুটির কাছ থেকে একটি ছেলে ড্রাগ নিতে যেত, কোথায় বসে ড্রাগ নিত, কি কিভাবে ডিল করা হতো, এই লেখক কোত্থেকে আসলো, এই ড্রাগ ডিলারের কি সম্পর্ক, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, চট যেন আরো পাকিয়ে যাচ্ছে। আর একটা খোঁজ নিতে বলেন ওসি জাহাঙ্গীর এসআই মহিউদ্দিনকে, সেটা হচ্ছে যে নম্রতাকে যে হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল কিনা, আসলে কি সেখানে সে গিয়েছিল কিনা, ডাক্তার দেখানো হয়েছিল কিনা। কিন্তু জাহাঙ্গীর ওসিকে মহিউদ্দিন জানান যে সেই হাসপাতালে নাকি কোন রোগীর সেই নামে কোন এন্ট্রি নেই। আর জাহাঙ্গীর ওসি মহিউদ্দিনকে আরো একটি খোঁজ নিতে বলে আর আরো আরো একবার জিজ্ঞেস করেন যে লোকটি সুইসাইডের দিন থানায় ফোন করে জানিয়েছিল সে আসলে কি বলেছিল। খুব জট পাকিয়ে যাচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, আমরা কুয়াশার তৃতীয় পর্ব থেকে অর্থাৎ শেষ পর্ব থেকে জানব, নিশ্চয়ই রহস্যের উদ্ঘাটন হবে, অবশ্যই সবকিছু আমরা জানতে পারবো। আমরা অপেক্ষায় থাকি তৃতীয় পর্ব বা শেষ পর্ব শুনবার জন্য। আপনি আছেন এবিসি রেডিও 89.2 এফএম এর শারমিনের সঙ্গে, আর চলছে কুয়াশা।
এবিসি রেডিও 89.2 এফএম কুয়াশা।
ওসি জাহাঙ্গীর আলমের সামনে যে বসে আছে তার নাম আরিফ, পেশায় চাকরিজীবী। নম্রতাদের পাশের বাসায় ছয়তলায় থাকে। যেদিন নম্রতা ছাদ থেকে পড়ে যায় সেদিন এই লোক পুলিশকে জানায়, তবে উনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন, তাই ফোনের ব্যাপারে রাফসানাদের পরিবারে কিছুই জানানো হয়নি। উনি এখন ওসি জাহাঙ্গীর আলমের সামনে বসে আছেন। ওসি সাহেব ওনাকে চা দিতে বলেই ওনার দিকে তাকালেন।
আপনি সেদিন আমাদের ফোন করেছিলেন?
জি ভাই, তবে আমি আলাদা করে কিছুই জানি না, মেয়েটাকে আমি চিনিও না।
আপনি ভয় পাচ্ছেন কেন?
আসলে আমি আলাদা কোনো ঝামেলায় জড়াতে চাই না, সেদিন মনে হয়েছিল আপনাদের বিষয়টা জানানো দরকার তাই কল করেছিলাম।
ঝামেলার কিছু নেই, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমাকে শুধু এখন বলুন সেদিন কি দেখেছিলেন।
আমার সেদিন অফিস ছুটি ছিল, অফিস ছুটি থাকলে বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে গল্পের বই পড়ি, সেদিনও পড়ছিলাম। সামনে ছাদে প্রথমে একজন মেয়ে দাঁড়িয়েছিল,
তারপর
আরেকটা মেয়ে উঠে আসে, তার হাতে পলিথিন বাঁধা ছিল।
পলিথিন বাঁধা মানে?
গ্লাভস পরলে যেমন হাত আটকে থাকে সেভাবে পলিথিন বাঁধা।
আপনি এত দূর থেকে সেটা স্পষ্ট দেখলেন?
আমার বাসা সেই বাসার খুব কাছে, দাঁড়ালে সবকিছুই স্পষ্ট দেখা যায়।
তারপর কি হলো?
মেয়ে দুটো কথা বলতে বলতে ছাদের কিনারায় গেল। সত্যি বলতে আমি মেয়ে দুটোকেই দেখছিলাম, হঠাৎ দেখলাম পলিথিন হাতের মেয়েটা পাশের মেয়েটাকে ধাক্কা দিল, সাথে সাথে ওই মেয়ে ছাদ থেকে পড়ে গেল।
আপনি শিওর আপনি এটাই দেখেছেন?
100% শিওর। আমি শুধু ওখানে গিয়ে হাতে নাতে ধরিনি, যদি আমার পিছনে মানুষ শত্রু লেগে যায় সে ভয়।
ঠিক আছে, ধন্যবাদ। যদি ওই মেয়েটাকে দেখাই চিনতে পারবেন?
যে ধাক্কা দিয়েছিল?
হ্যাঁ
হ্যাঁ অবশ্যই পারবো।
আচ্ছা ঠিক আছে, আপনি আসুন।
সেদিনের মতো আর কিছুই করল না ওসি জাহাঙ্গীর আলম, তবে কিছু ব্যাপার ওনার কাছে জলের মতো পরিষ্কার। তবুও পরিষ্কার হলে প্রমাণ ছাড়া কিছুই করা সম্ভব না। তবে প্রমাণ এবং সাক্ষী দুটোই একসাথে হাজির হয়ে গেল, কারণ বিপুল পরিমাণ ড্রাগ সহ যে ছেলেটি ধরা পড়েছে তার ভাষ্য অনুযায়ী যে পোর্ট্রেট বানানো হয়েছে সে ছুটি আহমেদ দেখতে একদমই রাফসানার মতো। রাফসানা এবং ছুটি দুজনে যে একই মানুষ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ওসি জাহাঙ্গীর আলমের। কিন্তু সন্দেহ জায়গাটা হলো রাফসানা ছদ্মনামে ড্রাগের ব্যবসা করতেও পারে, যেহেতু সে অতি চালাক, নাম পরিবর্তন করে কিছু একটা করবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু ফোনে যে লোকটি জানিয়েছিল যে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ব্যাপারটা একটু ঘোলাটে থেকে যায়। রাফসানা অমৃতাকে ধাক্কা মেরে ফেলে দিলেও কেন ফেলবে? এখানে হত্যা করার পেছনে মোটিভটা কি? তাও আবার নিজের বোনকে? এটা নিয়ে আসলেই আরো একটু ঘাটাঘাটি করা দরকার। তবে যতক্ষণ পর্যন্ত সলিউশন না হবে ততক্ষণ পর্যন্ত রাফসানাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। ঠিক দুই দিন পর সব কিছু নিয়ে মোটামুটি হাজির হল এসআই মহিউদ্দিন। তারপর ওসি সাহেবের সামনে এসে বলল,
স্যার ডাক্তার দুই থাপ্পড় খাইয়া স্বীকার করছে, টাকা খাইয়া একটা ব্যাকডেট দিয়া প্রেসক্রিপশন লিখা দিছিল, তবে সে জানেই না যে যার প্রেসক্রিপশন লিখছে সে মৃত।
ভেরি ইন্টারেস্টিং, একটা মেয়ে এত বুদ্ধি নিয়ে আমাদের এতদিন গাধা বানিয়ে গেছে।
স্যার আর কি, চলেন ধরে নিয়ে আসি, কারণ ড্রাগও যে সে সাপ্লাই দেয় সেটার প্রমাণও আমাদের কাছে আছে। আমার যেদিন নাস্তা খাওয়ায়নি আমি সেদিনই বুঝছিলাম ঝামেলা আছে ওই মহিলার মধ্যে, কিন্তু ঝামেলা যে এত বড় ঝামেলা সেটা বুঝতে পারিনি স্যার।
ওয়েল এখন চলো রাফসানাকে ধরে আনা যাক।
ডাক্তারে কি রাখবো?
যদি স্বীকার করে স্টেটমেন্ট দিতে চায় তাহলে স্টেটমেন্ট নিয়ে ছেড়ে দাও।
সেদিন সন্ধ্যায় রাফসানাকে অ্যারেস্ট করা হলো, থানায় নিয়ে এসে এমন একটি রুমে বসানো হলো যেখানে রাফসানের মাথার উপর 100 পাওয়ারের একটা লাইট ধরা। ওসি সাহেব নিজে কিছুক্ষণ পরে আসলো কথা বলতে। লাইটের কারণে রাফসানার চোখ ঝাপসা হয়ে গেছে, তার মুখ দিয়ে লালা পড়ছে, চোখ বন্ধ রেখেও সে শান্তি পাচ্ছে না। ঠিক এমন অবস্থায় ওসি সাহেব তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
নাম কি আপনার?
রাফসানা।
ছুটি আহমেদ কে?
আমি জানি না।
নম্রতা আপনার বোন?
কি আজব, আপনি জেনে শুনে তারপরেও প্রশ্ন কেন করছেন?
নাম কি আপনার?
আপনি একই প্রশ্ন কেন বারবার করছেন? আপনি তো জানেন যে আমার নাম রাফসানা আর আমার বোনের নাম নম্রতা।
লাইটটা দেখতে পাচ্ছেন? এর সামনে আপনাকে 2 ঘন্টা বসিয়ে রাখলে আপনার মাথায় যে ব্রেন সেটা গলে যাবে। আপনার ব্রেন তো সুপার ভালো, তাই বারবার এক প্রশ্ন করছি, কিছু উত্তর সত্যি বলার পর আপনার সত্যি বলার অভ্যাস হবে, তখন এই অবস্থায় আপনাকে আমরা জিজ্ঞাসাবাদ করব।
আমি কিছুই দেখতে পাচ্ছি না, লাইটটা অফ করুন প্লিজ।
আপনার নাম কি?
আমার নাম রাফসানা।
নম্রতাকে ছাদ থেকে ফেলেছিলেন কেন?
লাইটটা অফ করুন না প্লিজ, লাইটটা অফ করুন।
এটা তো কিছুই না, সামনে আপনার জন্য অনেক কিছুই অপেক্ষা করছে।
প্লিজ লাইটটা অফ করুন, আমার হাত পা কেন বাধা?
হাত পা আপনাকে আনার পরই বাধা হয়েছে, আপনি খেয়াল করতে পারেননি, পারলেও এখন ভুলে গেছেন।
লাইট অফ করুন, আমার মুখ দিয়ে লালা পড়ছে।
নম্রতাকে ধাক্কা দিয়েছিলেন কেন?
নম্রতা আমার ব্যাপার জেনে গিয়েছিল, ড্রাগ বিক্রি করি এটা সবাইকে বলে দিবে, আমাকে আর হারুনকে পুলিশে দেবে, এই বলে আমাকে সবসময় ভয় দেখাতো।
আপনার নাম কি?
রাফসানা।
ছুটি আহমেদ আপনার ছদ্মনাম? ড্রাগ কার থেকে নিয়ে বিক্রি করেন?
হারুন, হারুন আমার বয়ফ্রেন্ড।
ফেন্সি ডিলের যে ব্যবসা করে সেই হারুন আপনার বয়ফ্রেন্ড?
ও আমাকে দিয়ে এগুলো বিক্রি করায়, আমি নিয়ে যাওয়াতে কেউ সন্দেহ করে না।
হারুনকে কোথায় পাওয়া যাবে?
প্লিজ লাইট অফ করুন প্লিজ প্লিজ।
হারুনকে কোথায় পাওয়া যাবে?
আমি ওকে ফোন দিচ্ছি প্লিজ লাইট অফ করুন।
আমি লাইট অফ করছি, আপনি স্বাভাবিক হয়ে কল করুন। আপনি অতিরিক্ত চালাক একজন মানুষ, অতিরিক্ত চালাকটা সহজ কিছু ভুল করে, ভুল প্রেসক্রিপশন দেয়া ছিল আপনার সহজ ভুল, পুরো কাহিনী যদি আমাকে ভৌতিক ভাবে না বলতেন তাহলে অনেক কিছু বের করা সম্ভব হতো না। যাই হোক, আপনি আগে লিখতেন সেই ইনফরমেশন আমরা পেয়েছি। আপনি ভালো গল্প বানাতে পারেন, ড্রাগ না বিক্রি করে গল্প লিখে গেলেও আপনার ভালো নাম হতো। যাই হোক, হারুনকে খুঁজে বের করতে সাহায্য করুন।
আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ।
ওসে জাহাঙ্গীর আলম আর কথা না বাড়িয়ে সেই রুম থেকে বের হয়ে গেলেন। সামনে অনেক কাজ, ফালতু কথা শুনবার সময় তার নেই এখন। রাফসান এবং হারুন দুজনকে আদালতে নেওয়ার পর তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। নম্রতার ব্যাপারটা সুইসাইড না মার্ডার ছিল, এটা শুনে সবচেয়ে বেশি শকড হয় তাদের মা আসমা আক্তার। গল্পের পেছনেও গল্প থাকে, আর সেই গল্পের মধ্যেই হয়তো থেকে যায় রহস্য উদ্ঘাটনের মূল হাতিয়ার। আমাদের আজকের কুয়াশার এখানেই সমাপ্তি।
কুয়াশা।
শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল খুন। লিখেছেন মশিউর রহমান শান্ত, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিজ সারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রফসানার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, নম্রতার চরিত্রে অভিনয় করেছেন কায়নাথ, এস আই মহিউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন রাজু, ওসি জাহাঙ্গীর আলম হয়েছেন আপেল, আরিফের চরিত্রে সাকিব, সাইকোলজিস্ট ছিলেন জাহিদ, আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিনু। এই ছিল আজকের কুয়াশার সব কলা কৌশলীদের নাম। সময় হয়ে গেছে বিদায় নেবার। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছি নতুন কাহিনী নিয়ে কুয়াশাতে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।